Namang Vishnupadaya Krishnapishthaya Bhutale Srimate Jayapataka Swami Nitinamine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gaurakatha Dhamdaya Nagar Gramatarine Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Nitinamine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nivisesa Sunyavadi Paschatya Desatarine Vancha Kalpataru Vyascha Kripa Sindhu Bhai Bacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Nama Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sri Vasadi Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna आज से चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारंभे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिला भई चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टतर शत शिष्यम जय पतग स्वामी शिल गुरुदेवेर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछी एवं आमार परमाराध्य परम गुरु पाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिलाभय चरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे श्रीपाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछी एवं सकल श्रोता भक्त मंडली अपने चरणे प्रणाम निवेदन करे আপনাদের রহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তর্লীলা তৃতীয় পরিচ্ছেদের শিল হরিদাস ঠাকুরের মহিমা বিষয়বস্তুর 215 শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ আচার্যে মিলিয়া কইলা দণ্ডবত প্রণাম অদ্বৈত আলিঙ্গন করি করিলা সম্মান অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হরিদাস ঠাকুর তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং বহু সম্মান প্রদর্শন করলেন গঙ্গা তীরে গোফা করি নির্জনে তারে দিলা ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইলাম গঙ্গার তীরে এক নির্জন স্থানে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরের জন্য একটি গুহা সদৃশ গৃহ নির্মাণ করেছিলেন এবং ভগবদ গীতা ও শ্রীমদ ভাগবতের ভক্তি সমন্বিত অর্থ তার সঙ্গে আলোচনা করলেন আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন দুইজনা মিলি কৃষ্ণ কথায় আস্বাদন হরিদাস ঠাকুর প্রতিদিন অদ্বৈত আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন এবং দুজনে মিলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন হরিদাস কহে গোসাই করি নিবেদনে মরে প্রত্যেহ অন্য দেহ কোন প্রয়োজনে হরিদাস ঠাকুর একদিন অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন গোসাই আপনার কাছে আমি একটি কথা নিবেদন করতে চাই আপনি কেন প্রতিদিন আমাকে অন্ন দান করেন মহামহা বিপ্রয়থা কুলীন সমাজ নিচে আদর করো না বাস ভয় লাজ আপনি মহান ব্রাহ্মণদের কুলীন সমাজে বাস করেন আমার মতো একজন নিচকুলুদ্ভূত ব্যক্তিকে এইভাবে সম্মান করতে আপনার ভয় অথবা সংকোচ হয় না অলৌকিক আচার তোমার কহিতে পাই ভয় সেই কৃপা করিবা যাতে মোর রক্ষা হয় আপনার কার্যকলাপ অলৌকিক আপনার সঙ্গে কথা বলতে আমার ভয় হয় আপনি আমাকে কৃপা করুন যাতে সামাজিক আচরণ বিধি লঙ্ঘন করার হাত থেকে আমি রক্ষা পেতে পারি। প্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যে, অদ্বৈত আচার্যের আশ্রয়ে অবস্থান করার সময় শান্তিপুরের মহাসম্ভ্রান্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সমন্বিত সমাজের প্রতিক্রিয়া সম্বন্ধে হরিদাস ঠাকুরের ভয় হয়েছিল। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান পরিবারে এবং তিনি পরবর্তীকালে একজন মহান বৈষ্ণব রূপে স্বীকৃতি লাভ করেছিলেন, কিন্তু তবুও ব্রাহ্মণেরা তার প্রতি অত্যন্ত বিরোধী ভাবাপন্ন ছিল। তাই হরিদাস ঠাকুর উদ্বিগ্ন ছিলেন যে তার সঙ্গে ঘনিষ্ঠতার ফলে অদ্বৈত আচার্যকে হয়তো বহু অসুবিধার সম্মুখীন হতে হবে। শ্রী অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে একজন মহান বৈষ্ণব রূপে গণ্য করতেন, কিন্তু রামচন্দ্র খানের মতো মানুষেরা হরিদাস ঠাকুরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। আমাদের কর্তব্য হচ্ছে রামচন্দ্র খানের মতো মানুষদের অগ্রাহ্য করে অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা। এখন বহু ইউরোপীয় এবং আমেরিকান আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করছে এবং রামচন্দ্র খানের মতো মানুষেরা যদিও সর্বদাই এই ধরনের বৈষ্ণবদের প্রতি ঈর্ষাপরায়ণ, তবুও তাদের সকলকে বৈষ্ণবরূপে স্বীকৃতি দান করে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করা উচিত। তারা যদিও শিল হরিদাস ঠাকুরের মতো উন্নত বৈষ্ণব নন, তবুও এই সমস্ত আমেরিকান ইউরোপিয়ানরা বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব আচরণ গ্রহণ করেছে বলে বৈষ্ণব সমাজের অন্তর্ভুক্ত। আচার্য কহেন তুমি না করিহ ভয়, সেই আচরিব যেই শাস্ত্র মত হয়। শ্রী অদ্বৈত আচার্য উত্তর দিলেন, তুমি ভয় করো না, আমি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই আচরণ করব। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, শ্রী অদ্বৈত আচার্য ব্রাহ্মণ সমাজের গোড়ামিকে ভয় করেননি। শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে নিজ কুলোদ্ভূত মানুষও ভগবদ্ধায় ফিরে যেতে পারে। ভগবদ্গীতার নবম অধ্যায় 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যেওপি সো পাপ জুনয়ঃ, স্ত্রী ও বৈশ্যস্তথা শূদ্রস্তে অপি জানতি পরাঙ্গতিম। হে পার্থ, নিজ কুলোদ্ভূত স্ত্রী বৈশ্য অথবা শূদ্র যদি আমার শরণাগত হয় তাহলে তারাও চিন্ময় লোক প্রাপ্ত হতে পারে। নিচ কুলোদ্ভূত মানুষ যদি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেন তাহলে তিনিও ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন এবং তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্য। তাকে কখনো নিজ কুলোদ্ভূত বা অন্ত্যজ বলে মনে করা উচিত নয়, এটি শাস্ত্র সিদ্ধান্ত। সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবত 2 স্কন্ধে 4 অধ্যায়ের 8 শ্লোকে বলা হয়েছে, কিরাত হু নন্দ্রপুলিন্দ পুলকসা আভীর শুম্ভা যবনা খসা দয়হ যে অন্য চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুধ্যন্তি তস্মৈ প্রভ বিষ্ণবে নমঃ। কেবল যবন এবং খসাই নয়, তার থেকেও নিজ কুলোদ্ভূত ব্যক্তি কৃষ্ণভক্তের কৃপার প্রভাবে পবিত্র শুধ্যন্তি হতে পারেন। কেননা শ্রীকৃষ্ণ তাঁর ভক্তকে সেই কার্য সম্পাদন করার যোগ্যতা প্রদান করেন। শ্রী অদ্বৈত আচার্যের শাস্ত্র সিদ্ধান্তে সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং তাই তিনি সামাজিক প্রথার পরোয়া করেননি। তেমনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি সাংস্কৃতিক আন্দোলন যা সামাজিক রীতিনীতির পরোয়া করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে ভগবত ভক্তে পরিণত করতে পারি এবং যখন সে বৈষ্ণবচিত আচরণ করার ফলে যথাযথ যোগ্যতা অর্জন করে তখন তাকে যথার্থ ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিতে পারি। তুমি খাইলে হয় কুটি ব্রাহ্মণ ভোজন, এত বলি সাধু পাত্র করাইলা ভোজন। শ্রী অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে বললেন, তুমি খেলে 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করানো হয়। এই বলে তিনি হরিদাস ঠাকুরকে তাঁর পিতৃপুরুষের সাধ্যপাত্র ভোজন করালেন। প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে, বছর বা মাসের কোনো বিশেষ দিনে যে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা হয় তাকে বলা হয় শ্রাদ্ধ। পিতৃপুরুষকে নিবেদন করার পর এই শ্রাদ্ধপাত্র সমাজে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণকে নিবেদন করা হয়। অন্য কোনো ব্রাহ্মণকে এই শ্রাদ্ধপাত্র নিবেদন না করে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে তা নিবেদন করেছিলেন। কেননা তিনি জানতেন যে হরিদাস ঠাকুর ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের থেকেও মহৎ। শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর এই আচরণ থেকে বোঝা যায় যে শ্রীল হরিদাস ঠাকুর সর্বদাই চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তাই তিনি এই জড়জগতের সগুণে অধিষ্ঠিত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের থেকেও উচ্চতর স্তরে অধিষ্ঠিত ছিলেন। এই সম্পর্কে ভক্তি সন্দর্ভে 177 শ্লোক অনুসারে গরুড় পুরাণ থেকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করেছেন। ব্রাহ্মণানাম সহস্রেভ্য ছত্রজাজি বিশিষ্যতে ছত্রজাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগঃ সর্ববেদান্ত বিৎকোট্যা বিষ্ণু ভক্তো বিশিষ্যতে বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্ত একো বিশিষ্যতে। যজ্ঞ অনুষ্ঠানের যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ একজন সাধারণ ব্রাহ্মণের থেকে শ্রেয়। এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণদের থেকে সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী ব্যক্তি শ্রেয়। এই প্রকার সর্ববেদান্তবিদ থেকে বিষ্ণুভক্ত শ্রেয়। এই প্রকার বিষ্ণুভক্তিপরায়ণ বৈষ্ণব থেকে ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত ভক্ত শ্রেয়। ভক্তিরষ্টবিধা হি এষা যস্মিন ম্লেচ্ছে অপি বর্ততে সবিপ্রেন্দ্র মুনিশ্রেষ্ঠ স্বজ্ঞানী স চ পণ্ডিত তস্মৈ দেয়ম ততো গ্রাহ্যম স চ পূজ্যো যথা হরিহি। নানা প্রকার ভগবত ভক্ত রয়েছেন এবং ম্লেচ্ছ বা যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে বৈষ্ণব হন তাহলে বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ মুনি জ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। দান তাকেই করা উচিত, কেননা তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির মতোই পূজ্য। ন মে অভক্তশ্চ তুর্বেদী মদভক্ত স্বপচ প্রিয়ঃ তস্মৈ দেয়ম ততো গ্রাহ্যম স চ পূজ্যো যথা হি অহম্। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবত ভক্তিবিহীন ব্যক্তি যদি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে এবং সর্ববেদে পারদর্শীও হয় তবুও সে আমার প্রিয় নয়। কিন্তু মাংসাহারী চণ্ডালও যদি আমার ভক্ত হয় তাহলে সে আমার প্রিয় হয়। সেই প্রকার নিষ্ঠাবান শুদ্ধ ভক্তকেই দান করা উচিত, কেননা সে আমারই মতো পূজ্য। জগত নিস্তার লাগি করে ন চিন্তন অবৈষ্ণব জগতকে মনে হইবে মোচন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু সর্বদা চিন্তা করতেন কিভাবে এই জগতের সমস্ত অধঃপতি জীবের নিস্তার হবে, এই জগতের বিষ্ণু বিদ্বেষী মানুষেরা কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। প্রভুপাদ তাৎপর্যে বললেন, শ্রী অদ্বৈত আচার্য বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আচার্য সর্বদা অধঃপতি জীবদের উদ্ধার করতে উদ্গ্রীব থাকেন। যে ব্যক্তি মঠ বা মন্দির প্রতিষ্ঠা করে, ধর্মভীরু মানুষের কাছ থেকে দক্ষিণা সংগ্রহ করে, জীবিকা নির্বাহ করে, তাকে কখনো গোস্বামী বা আচার্য বলা যায় না। যদি শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির পন্থা সারা পৃথিবী জুড়ে প্রচার করেন তাকেই আচার্য বলা হয়। মন্দিরের অর্থ নিয়ে জীবিকা নির্বাহ করা আচার্যের কার্য নয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন যে কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ দেখিয়ে জীবিকা নির্বাহ করে তাহলে সে আচার্য বা গোস্বামী নয়, তার পক্ষে ঝাড়ুদারের বৃত্তি গ্রহণ করা শ্রেয়। কেননা জীবিকা নির্বাহের জন্য সেই বৃত্তিটিও অধিকতর সম্মানজনক। কৃষ্ণে অবতারিতে অদ্বৈত প্রতিজ্ঞা করিলা জল তুলসী দিয়া পূজা করিতে লাগিলাম। শ্রীকৃষ্ণকে অবতরণের প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল এবং তুলসী দিয়ে ভগবানের পূজা করতে লাগলেন। হরিদাস করে গুমফায় নাম সংকীর্তনা কৃষ্ণ অবতীর্ণ হইবে ন এই তার মন। তেমনি হরিদাস ঠাকুর ভগবান অবতীর্ণ হবেন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে গঙ্গার তীরে গুহায় বসে ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। দুইজনের ভক্তে চৈতন্য কৈলা অবতার, নাম প্রেম প্রচারী কৈলা জগত উদ্ধার। সেই দুই ভক্তের ভক্তির প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম প্রচার করে সারা জগৎ উদ্ধার করলেন। আর অলৌকিক এক চরিত্র তাহার, যাহার শ্রবণে লুকে হয় চমৎকার। হরিদাস ঠাকুরের অলৌকিক চরিত্র সম্বন্ধে আর একটি ঘটনা রয়েছে যা শ্রবণ করার ফলে লোকে চমৎকৃত হয়। তর্ক না করিহ তর্কা গোচর তাঁর রীতি, বিশ্বাস করিয়া শুন করিয়া প্রতীতি। সেই ঘটনা শ্রবণ করে শুষ্ক যুক্তির ভিত্তিতে তর্ক করো না, কেননা সেই সমস্ত ঘটনা তর্কের অগোচর, তাই বিশ্বাস সহকারে তা শ্রবণ করো। একদিন হরিদাস গুম্ফাতে বসিয়া নাম সংকীর্তন করেন উচ্চ করিয়া। একদিন হরিদাস ঠাকুর তার গুহায় বসে উচ্চৈশ্বরে ভগবানের নাম কীর্তন করছিলেন। জ্যোৎস্নাবতী রাত্রি দশ দিকি সুনির্মল, গঙ্গার লহরী জ্যোৎস্নায় করে ঝলমল। সেই রাত্রিটি ছিল চন্দ্রের আলোতে উদ্ভাসিত, দশ দিক ছিল সুনির্মল এবং সেই জ্যোৎস্নার আলোতে গঙ্গার লহরী ঝলমল করছিল। দ্বারে তুলসী লেপা পিণ্ডির উপর, গুফার শোভা দেখি লোকের জুড়ায় অয়ন্তর। গুহার দ্বারে সুন্দর করে গুমই দিয়ে লেপা পিণ্ডির উপর তুলসী দেবী বিরাজ করছিলেন এবং সেই গুহার সৌন্দর্য দর্শন করে সকলের অন্তর সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিল। হেনকালে এক নারী অঙ্গনে আইল, তার অঙ্গ কান্তে স্থান পিতবর্ণ হইল। সেই সময় সেখানে এক অপূর্ব সুন্দরী রমণী আবির্ভূত হলেন এবং তার অঙ্গকান্তিতে সেই স্থান সুবর্ণের বর্ণ ধারণ করল। তার অঙ্গগন্ধে দশ দিক আমোদিত, ভূষণ ধ্বনিতে কর্ণ হয় চমকিত। তার অঙ্গের সৌরভে দশ দিক আমোদিত হয়েছিল এবং তার অঙ্গের ভূষণের ধ্বনিতে কর্ণ চমকিত হয়েছিল। আসিয়া তুলসীরে সেই কইলা নমস্কার, তুলসী পরিক্রমা করি গেলা গুম্ফা দ্বার। সেখানে এসে তিনি তুলসীকে প্রণতি নিবেদন করে পরিক্রমা করলেন এবং তারপর গুহার দ্বারে গেলেন। জোড় হাতে হরিদাসের বন্দিলা চরণ, দ্বারে বসি কহে কিছু মধুর বচন। জগতের বন্ধু তুমি রূপ গুণবান, তব সঙ্গ লাগি মোর এথাকে প্রয়াণ। মরে অঙ্গীকার কর হইয়া সদয়, দিনে দয়া করে সাধু স্বভাব হয়। যুক্তি করে তিনি শিল হরিদাস ঠাকুরের শ্রী পাদ পদ্মী বর্ণনা করলেন এবং তারপর দ্বারে বসে মধুর স্বরে হরিদাস ঠাকুরকে বললেন, আপনি সমস্ত জগতের বন্ধু, আপনি অত্যন্ত রূপবান এবং গুণবান, তাই আপনার সঙ্গ লাভ করার জন্য আমি এখানে এসেছি। দয়া করে আপনি আমাকে অঙ্গীকার করুন, দীন ব্যক্তিকে দয়া করাই সাধুর স্বভাব। এত বলি নানা ভাব কর এ প্রকাশ, যাহার দর্শনে মুনির হয় ধৈর্য নাশ। এই বলে তিনি বিভিন্নভাবে ভঙ্গি প্রকাশ করতে লাগলেন, যা দর্শন করে মুনিদেরও ধৈর্য নাশ হয়। নির্বিকার হরিদাস গম্ভীর আশয়, বলিতে লাগিলা তাঁরে হইয়া সদয়। সংখ্যা নাম সংকীর্তন এই মহাযজ্ঞ মনে, তাহাতে দীক্ষিত আমি হই প্রতিদিনে। যাবত কীর্তন সমাপ্ত নহে না করি অন্য কাম, কীর্তন সমাপ্ত হইলে হয় দীক্ষার বিশ্রাম। দ্বারে বসি শুনো তুমি নাম সংকীর্তন, নাম সমাপ্ত হইলে করিমু তব প্রীতি আচরণ। কিন্তু গম্ভীর স্বভাব হরিদাস ঠাকুর তা দর্শন করে বিচলিত হলেন না, পক্ষান্তরে তার প্রতি অত্যন্ত সদয় তাকে বলতে লাগলেন, আমি প্রতিদিন সংখ্যাপূর্বক নাম সংকীর্তন মহাযজ্ঞ সম্পাদন করার দীক্ষা গ্রহণ করেছি, যতক্ষণ পর্যন্ত না আমার এই কীর্তন সমাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি অন্য কিছু করি না। কীর্তন সমাপ্ত হলে যখন আমার দীক্ষার সমাপ্তি হয় তখন আমি অন্য কাজ সম্পাদন করতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি দ্বারে বসে ভগবানের দিব্য নাম কীর্তন শ্রবণ করুন, তারপর নাম সমাপ্ত হলে আমি আপনার মনোবাসনা পূর্ণ করব। এত বলি করে নতেহ নাম সংকীর্তন, সেই নারী বসি করে শ্রীনাম শ্রবণ। এই বলে হরিদাস ঠাকুর ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং সেই রমণীটি সেখানে বসে ভগবানের দিব্য নাম শুনতে লাগলেন। কীর্তন করিতে আসি প্রাতকাল হইল, প্রাতকাল দেখি নারী উঠিয়া চলিল। এভাবে হরিদাস ঠাকুর সারা রাত ধরে কীর্তন করলেন এবং অবশেষে রাত্রি শেষে প্রভাত হল, তখন রাত্র ভোর হয়েছে দেখে সেই রমণী সেখান থেকে উঠে চলে গেলেন। এই মতো তিন দিন করে আগমন, নানা ভাব দেখায় যাতে ব্রহ্মার হরে মন। এভাবে সেই রমণী তিন দিন ধরে হরিদাস ঠাকুরের কাছে এলেন এবং এমন সমস্ত ভাবভঙ্গি প্রদর্শন করলেন যাতে ব্রহ্মারও চিত্ত বিমোহিত হয়। কৃষ্ণে নামাবিষ্ট মনা সদা হরিদাস, অরণ্যে রোদিত হইল স্ত্রী ভাব প্রকাশ। হরিদাস ঠাকুর সর্বদা কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ছিলেন, তাই সেই রমণী যে স্ত্রী ভাব প্রকাশ করে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন তা অরণ্যে রোদনের মতো ব্যর্থ হয়েছিল। তৃতীয় দিবসের রাত্রি শেষ যাবে হইল, ঠাকুরের স্থানে নারী কহিতে লাগিল। তিন দিন বঞ্চিলাম করি আশ্বাসন, রাত্রি দিনে নহে তোমার নাম সমাপন। তৃতীয় দিবসের রাত্রি অবসানে সেই রমণী হরিদাস ঠাকুরকে বললেন, তিন দিন আপনি আমাকে আশ্বাস দিয়ে বঞ্চনা করলেন, দিন রাত ভগবানের নাম কীর্তন করেও আপনার নাম গ্রহণ সমাপ্ত হল না। হরিদাস ঠাকুর কহেন, আমি কি করিম, নিয়ম করিয়াছি তাহা কেমনে ছাড়িমু। হরিদাস ঠাকুর তখন তাকে বললেন, আমি কি করব বলুন, আমি যে ব্রত পালন করার অঙ্গীকার করেছি তা আমি কিভাবে ত্যাগ করব। তবে নারী কহে তারে করি নমস্কার, আমি মায়া করিতে আইলাম পরীক্ষা তোমার। তখন সেই রমণী হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বললেন, আমি মায়া, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। শ্রী প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়াম এতান্তরণ দিতে। এই ত্রিগুণাত্মিকা মায়া আমার দৈবী শক্তি এবং তাকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর, কিন্তু যে আমার শরণাগত হয় সে অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। হরিদাস ঠাকুরের আচরণে তা প্রমাণিত হয়েছে। মায়া সমস্ত জগৎকে বিমোহিত করে, প্রকৃতপক্ষে মায়ার প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়েছে, কিন্তু এই তীব্র আকর্ষণ বিশেষ করে স্ত্রী অঙ্গের সৌন্দর্য ভগবত বিমুখ জীবদেরই আকর্ষণ করে। ভগবান বলেছেন, মামে বজে প্রপদ্যন্তে মায়াম এতান্তরন্তিতে, যারা আমার শরণাগত তারা মায়া শক্তির দ্বারা পরাভূত হয় না। মায়া দেবী স্বয়ং হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন, কিন্তু তার কাছে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছিল, কেননা তাকে তিনি মোহিত করতে পারেননি। তা কিভাবে সম্ভব? তা সম্ভব হয়েছিল কেননা হরিদাস ঠাকুর ছিলেন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে সর্বতভাবে শরণাগত এবং প্রতিদিন তিন লক্ষ নাম গ্রহণ করার ফলে সর্বক্ষণ তিনি শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। ব্রহ্মাদি জীব আমি সবারে মহিলু, একেলা তোমারে আমি মোহিতে নারিলু। পূর্বে আমি ব্রহ্মাদি সমস্ত জীবকে মোহিত করেছি, কেবল তোমাকেই আমি মোহিত করতে পারলাম না। প্রভুপাদ বললেন তাৎপর্যে, ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপিলিকা পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবানের মায়াশক্তির দ্বারা আচ্ছন্ন। দেবতা, মানুষ, পশু, পক্ষী, বৃক্ষ, লতা সকলেই যৌন বাসনার দ্বারা আকৃষ্ট, সেটাই মায়ার মোহময়ী প্রভাব। স্ত্রীপুরুষ সকলেই মনে করে যে তারা জড়া প্রকৃতির ভুক্তা, এইভাবে সকলেই জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়ে মায়ার বন্ধনে আবদ্ধ। কিন্তু হরিদাস ঠাকুর যেহেতু সর্বক্ষণ পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন এবং ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধনে সর্বদা উদ্গ্রীব ছিলেন, তাই মায়া তাকে প্রভাবিত করতে পারেনি। ভগবত ভক্তির অলৌকিক প্রভাবের এটি ব্যবহারিক দৃষ্টান্ত। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে মায়াকে উপভোগ করার প্রলোভনে তিনি প্রলোভিত হননি। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শুদ্ধ বৈষ্ণব বা ভগবানের শুদ্ধ ভক্ত কখনো জড়জগৎকে ভোগ করার কথা চিন্তা করেন না। জড়জগৎকে ভোগ করার বাসনার চরম পরিণতি হচ্ছে মৈথুন। শুদ্ধ ভক্ত কখনো নিজেকে ভোক্তা বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের ভোগ্য হতে চান। পরমেশ্বর ভগবান নিত্য চিন্ময়, ইন্দ্রিয় সুখের অগোচর এবং জড়গুণের অতীত। কেউ যখন ভ্রান্ত দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে এবং সর্বক্ষণ নিজেকে শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্তদের নিত্য দাস বলে অভিমান করেন, তখনই কেবল তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারেন। মামে বজে প্রপদ্যন্তে মায়াম এতান্তরন্তিতে। শুদ্ধ জীব যখন এইভাবে অনর্থ নিবৃত্তি স্তরে উন্নীত হন, তখন তিনি উপলব্ধি করেন যে এই জড়জগতে উপভোগ করার কিছুই নেই। যথাযথভাবে ভগবত ভক্তি অনুশীলন করার ফলেই কেবল এই স্তরে উন্নীত হওয়া যায়। শ্রী রূপ গোস্বামী বলেছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত। প্রথমে পারমার্থিক জীবনের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে, তার ফলে সাধুসঙ্গের প্রতি আসক্তি জন্মায়। তারপর সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার ফলে ভজন ক্রিয়া শুরু হয়। সদ্গুরুর তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে জীব সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয় এবং তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে রুচির উদয় হয়। ভক্তির স্বামী সিন্ধু গ্রন্থে প্রথম বিভাগের চতুর্থ তরঙ্গে পঞ্চদশ শ্লোকে, কেউ যখন যথাযথভাবে ভগবত ভক্তি সম্পাদন করেন তখন সর্বপ্রকার অনর্থ, ভগবত ভক্তির প্রতিবন্ধক সমস্ত জড়ভোগ বাসনা আপনা থেকে দূর হয়ে যায়। মহাভাগবত তুমি তোমার দর্শনে তোমার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণে চিত্ত শুদ্ধ হইল চাহে কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ নাম উপদেশী কৃপা কর মতে। আপনি মহাভাগবত, আপনাকে দর্শন করার ফলে এবং আপনার কৃষ্ণ নাম কীর্তন শ্রবণের ফলে আমার চিত্ত শুদ্ধ হয়েছে, এখন আমি নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করতে চাই, দয়া করে আপনি আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা সম্বন্ধে উপদেশ দান করে আমাকে কৃপা করুন। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের ফলে এই জগতে কৃষ্ণ প্রেম রূপ অমৃতের পাবন বইল, সেই প্রেম বন্যায় সমস্ত জীব ভাসতে লাগলো এবং সারা পৃথিবী ধন্য হলো। এ বন্যায় যে না ভাসে সেই জীব ছাড় কোটি কল্পে কভু তারো নাহি কো নিস্তার। এই বন্যায় যে না ভাসে সে অত্যন্ত দুর্ভাগা, কোটি কল্পেও তার নিস্তার হবে না। প্রভুপাদ বললেন, ভগবদ গীতার কল্পের বিশ্লেষণ করে বলা হয়েছে সহস্র যুগ পর্যন্ত অহর্যত ব্রহ্মণ বিদু। ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প, 43,20,000 বছর এক যুগ বা মহাযুগ হয় এবং এই রকম এক সহস্র মহাযুগে এক কল্প হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার বলেছেন যে কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ না করে তাহলে কোটি কল্পেও তার উদ্ধার হবে না। পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে তোমার সঙ্গে লোভ হইল কৃষ্ণ নাম লইতে। পূর্বে আমি শিবের কাছ থেকে রাম নাম প্রাপ্ত হয়েছি, কিন্তু এখন তোমার সঙ্গ প্রভাবে আমার কৃষ্ণ নাম গ্রহণে লোভ হয়েছে। মুক্তি হে তুক তারক হয় রাম নাম, কৃষ্ণ নাম পারক হইয়া করে প্রেম দান। রাম নাম অবশ্যই মুক্তি দান করেন, কিন্তু কৃষ্ণ নাম জীবকে ভবসমুদ্র পার করে কৃষ্ণ রাম কৃষ্ণ প্রেম প্রদান করেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বললেন, এই শ্লোকে পরোক্ষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণের ফল বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম এবং রাম নাম উভয়ের সমন্বয়। রাম নামের প্রভাবে মুক্তি লাভ হয়, কিন্তু কেবলমাত্র মুক্তি লাভের ফলে পারমার্থিক জীবনের প্রকৃত লাভ হয় না। জড় জগৎ থেকে মুক্ত হলেও শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় লাভ না করার ফলে পুনরায় জড় জগতে অধঃপতিত হতে হয়। মুক্তি অনেকটা রোগ নিরাময়ের মতো, সেই অবস্থায় রোগ না থাকলেও সম্পূর্ণরূপে সুস্থ ও সবল হয়ে ওঠেনি। সাবধান না হলে সেই অবস্থায় পুনরায় রোগাক্রান্ত হতে পারে। তেমনি মুক্তিতে শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করার মতো নিরাপত্তা নেই। ভাগবতে দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ৩২ নম্বর শ্লোকে বলা হয়েছে, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন স্তুই অস্তভাবাত অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ কিচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত জুস্মাত অংগ্রয়। কলুষিত চেতনার প্রভাবে যারা পরমেশ্বর ভগবানকে অবহেলা করে, মুক্তি লাভের বাসনা করে, তারা কৃচ্ছ্র সাধন এবং তপশ্চর্যার ফলে মুক্তিপদে উন্নীত হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় লাভ না করার ফলে পুনরায় এই জড় জগতে অধঃপতিত হয়। এখানে যুষ্মাত অংগ্রহ বলতে শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্ম যুগলকে বুঝানো হয়েছে। কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ না করে তাহলে তাকে অধঃপতিত হতে হবে, পতন্তি অধ, এমনকি মুক্ত অবস্থা থেকেও। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র মুক্তি দান করে এবং সেই সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় প্রদান করে। মুক্তি লাভ করার পরে কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম বিকশিত হয়। সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা। কৃষ্ণ নাম দেহ তুমি মরে কর ধন্যা, আমার ভাষাই জয়ছে এই প্রেম বন্যা। দয়া করে আমাকে কৃষ্ণ নাম দান করে ধন্য করুন, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেম বন্যায় আমিও ভেসে যেতে পারি। এ তো বলি বন্দিলা হরিদাসের চরণ, হরিদাস কহে করো কৃষ্ণ সংকীর্তন। এই বলে মায়াদেবী হরিদাস ঠাকুরের শ্রী পাদ পদ্মে বন্দনা করলেন এবং হরিদাস ঠাকুর তাকে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। মায়াদেবী পর্যন্ত হরিদাস ঠাকুরের কৃপা প্রার্থনা করেছিলেন, তাই হরিদাস ঠাকুর তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দান করলেন। উপদেশ পাইয়া মায়া চলিলা হইয়া প্রীত, এসব কথাতে কারু না জন্মে প্রতীত। এভাবে হরিদাস ঠাকুর কর্তৃক উপদিষ্ট হয়ে মায়াদেবী অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। দুর্ভাগ্যবশত কিছু লোক এই সমস্ত বর্ণনায় বিশ্বাস করে না। প্রতীত করিতে কহি কারণ ইহার, যাহার শ্রবণে হয় বিশ্বাস সবার। যাতে বিশ্বাস জন্মায় তাই আমি তার কারণ বিশ্লেষণ করছি, যা শ্রবণ করার ফলে সকলের সুদৃঢ় বিশ্বাস হবে। চৈতন্য অবতারে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া, ব্রহ্মা শিব সন কাদি পৃথিবীতে জন্মিয়া। কৃষ্ণ নাম লইয়া নাচে প্রেম বন্যায় ভাসে, নারদ প্রহ্লাদ আদি আসে মনুষ্য প্রকাশে। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের ব্রহ্মা শিব চতুষণ নারদ প্রহ্লাদ প্রমুখ মহাজনেরা কৃষ্ণ প্রেমে লুলুপ হয়ে এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেন এবং তারা কৃষ্ণ নাম কীর্তন করে নেচেছিলেন এবং কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসেছিলেন। লক্ষ্মী আদি করি কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া, নাম প্রেম আস্বাদিলা মনুষ্যে জনিমিয়া। লক্ষ্মী দেবী প্রমুখ ভগবানের শক্তিবর্গও কৃষ্ণ প্রেমে লুব্ধ হয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে নাম প্রেম আস্বাদন করেছিলেন। অন্যের কা কথা আপনে ব্রজেন্দ্র নন্দন, অবতরী করেন প্রেম রসয়াস্বাদন। অন্যদের কি কথা, এমনকি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়ে প্রেম রস আস্বাদন করেছিলেন। মায়া দাসী প্রেম মাগে ইথে কি বিস্ময়, সাধু কৃপা নাম বিনা প্রেম না জন্ময়। তাই কৃষ্ণদাসী মায়াদেবী যদি এই প্রেম ভিক্ষা করেন তাতে বিস্মিত হবার কি আছে? শুদ্ধ ভক্তের কৃপা এবং ভগবানের নাম সংকীর্তন ব্যতীত ভগবত প্রেম লাভ করা যায় না। চৈতন্য গোসাইর লীলা এই তো স্বভাব, ত্রিভুবন নাচে গায় পাইয়া প্রেম ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাবে ত্রিভুবন প্রেম ভাব প্রাপ্ত হয়ে মহা আনন্দে নৃত্য করে গান গায়, এটি তার লীলার স্বভাব। কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে, কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তনে। কৃষ্ণ আদি ভগবানের নাম এমনই আকর্ষণীয় যে সমবেত ভাবে তা কীর্তন করার ফলে স্থাবর এবং জঙ্গম সমস্ত জীব কৃষ্ণ প্রেমে মত্ত হয়। স্বরূপ গোসাই কর চাই যে লীলা লিখিল, রঘুনা দাস মুখে যে সব শুনিল, সেই সব লীলা কহি সংক্ষেপে করিয়া, চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া। সর্বদামদর গোস্বামী তার করচাই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত লীলা লিখেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীর মুখে আমি যে সমস্ত বর্ণনা শুনেছি, সেই সমস্ত লীলা আমি অতি ক্ষুদ্র জীব হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সংক্ষেপে বর্ণনা করছি। হরিদাস ঠাকুরের কহিলু মহিমার কন, যাহার শ্রবণে ভক্তের জুড়ায় শ্রবণ। আমি হরিদাস ঠাকুরের মহিমার কণিকা বর্ণনা করেছি, যা শ্রবণ করার ফলে ভক্তের কর্ণেন্দ্রিয় সম্পূর্ণভাবে তৃপ্ত হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 272 পর্যন্ত শেষ এই অধ্যায়।